শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন সকাল 11:00, বাংলাদেশে রাত 10:00 ও ভারতে রাত 9:30। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমারের আনুষ্ঠানিক অঙ্গীকার সত্ত্বেও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ এখনও অব্যাহত আছে।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে ডক্টর শাদিন মালিকের মন্তব্য।
ধারণা করছি যে বেগম খালেদা জিয়া আপিল দায়ের করার সাথে সাথে জামিনে মুক্ত হতে পারবেন, তবে অন্যদিকে তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটা মামলা চলমান আছে।
রয়েছে কলকাতা থেকে গৌতম ঘোষের রিপোর্ট।
কাশ্মীরে নিরাপত্তার পক্ষে রোহিঙ্গাদের বিপজ্জনক মনে করেন ওই রাজ্যের বিধানসভার স্পিকার।
তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। বাংলাদেশে কারাগারে বন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেল কোড অনুসরণ করে প্রথম শ্রেণীর বন্দী হিসেবে সব সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার কারাগারে নেবার পর থেকে রবিবার অপরাহ্ন পর্যন্ত খালেদা জিয়াকে সাধারণ বন্দী হিসেবেই রাখা হয়। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমির খসরু।
কারাগারে বন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেল কোড অনুসরণ করে প্রথম শ্রেণীর বন্দী হিসেবে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কারা কর্তৃপক্ষকে রোববার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। রোববার অপরাহ্নে এই নির্দেশনামা কারাগারে পৌঁছেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার কারাদণ্ডাদেশের দেওয়ার পর থেকে রোববার অপরাহ্ন পর্যন্ত খালেদা জিয়াকে সাধারণ বন্দী হিসেবেই রাখা হয়। রোববার পূর্বাহ্নে আইজি প্রিজন ব্রিগেডিয়ার সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের জানিয়েছিলেন,
8 তারিখ থেকে সাধারণ বন্দী হিসেবে রাখা হয়েছে।
এদিকে বিএনপি দলের প্রধান বেগম খালেদা জিয়ার জামিন এবং কারাদণ্ডাদেশের বিরুদ্ধে দু একদিনের মধ্যেই হাইকোর্টে আবেদন জানাবে বলে ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন দলটির ঊর্ধ্বতন নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। এদিকে গত কয়েকদিনে কমপক্ষে 4,300 জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিএনপি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
খালেদা জিয়ার কারাদণ্ড নিয়ে একটি বিশ্লেষণ ধর্মী রিপোর্ট শুনবেন বিশ্ব সংবাদের পর। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের পরিচালনা পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফরে গিয়েছেন। ঢাকা থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের পরিচালনা পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইতালি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের রুমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। যাত্রাপথে তিনি দুবাইয়ে 2 ঘন্টা বিরতি করেন। রুমের স্থানীয় সময় সন্ধ্যা 6:45 ফিউমিসিনো বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইফাদের প্রেসিডেন্ট গিলবার্টের হুনগুবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী পরিচালনা পরিষদের 41তম বার্ষিক অধিবেশনে যোগদান করবেন। একই সঙ্গে তিনি পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সফর করবেন। 16 ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
গত 16 জানুয়ারি মিয়ানমারের নেপিডোতে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যকার বৈঠক এবং স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমার অঙ্গীকার করেছিল, কিন্তু তা সত্ত্বেও এখন পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারের তালিকা মোতাবেক গত 1 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত 696 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকা থেকে আমির খসরু।
গত 16 জানুয়ারি মিয়ানমারের নেপিডোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বৈঠক এবং স্বাক্ষরিত ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তিতে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমার অঙ্গীকার করেছিল, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারের তালিকা মোতাবেক গত 1 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত 696 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে কক্সবাজারে মানবিক সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থাসমূহের কর্মীরা জানিয়েছেন গত 10 দিনে 1,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সদ্য আগত রোহিঙ্গারা বলছেন নিরাপত্তার কথা চিন্তা করেই তারা দেশত্যাগ করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে জানুয়ারির শেষ সপ্তাহে রাখাইনের বুথিডংয়েরই 800 রোহিঙ্গা নিজ বসতবাড়ি ত্যাগ করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন, জাতীয় গোয়েন্দা সংস্থার 4 কর্মী 16 জন সহকর্মীকে হত্যা করে দক্ষিণের হেলমান্দ প্রদেশে তালেবান বিদ্রোহীদের সাথে যোগ দিতে পালিয়েছে। নিরাপত্তা সূত্র থেকে ভয়েস অব আমেরিকাকে বলা হয়েছে, ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির সাথে যুক্ত একটি ভবনে ওই হামলার ঘটনা ঘটে। ওই ভবনটি গেরিস্ক জেলায় অবস্থিত। প্রাদেশিক সরকারি মুখপাত্র ওমর জাওয়াক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনডিএস সেন্টারে হামলা চলাকালীন তালেবান যোদ্ধারাও একই সাথে হামলা চালায়। এ সময় আফগান নিরাপত্তা রক্ষীদের সাথে প্রচণ্ড সংঘর্ষ হয়। জাওয়াক বলেন, দুই পক্ষেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। তালেবান বিদ্রোহীরা ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা বলছে, তিনজন চর ওই ভবনে সব অস্ত্র এবং সরঞ্জাম আটকে রাখে এবং হামলা চালায়। একটি রুশ যাত্রীবাহী বিমান 71 জন যাত্রী নিয়ে মস্কোর কাছে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি প্রচার মাধ্যম। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জরুরি উদ্ধার দলের বরাত দিয়ে বলছে, ওই দুর্ঘটনায় কেউ জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। 7 বছরের পুরনো ওই বিমানটি ডোমো ডিডোভো ত্যাগ করার কয়েক মিনিটের মধ্যেই রেডার থেকে হারিয়ে যায়। এটি জানিয়েছে ফ্লাইট রেডার 24 নামের ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট। N148 বিমানটি ছিল স্যারাটোভ এয়ারলাইন্সের একটি বিমান, মস্কোর দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। ডোমো ডিডোভো থেকে ওর্স্ক যাবার পথে মস্কোর 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে তা ভূপাতিত হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশ সফর করবার জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনকে আমন্ত্রণ করার বিষয়টি ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রয়াসকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র কমিউনিস্টপন্থী উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। কিম তার ঘনিষ্ঠতম সহকারীর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার নেতার কাছে ওই আমন্ত্রণ বার্তা পাঠান। তার একমাত্র বোন কিম ইয়োজং শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। মুন বলেন, এটা যাতে সম্ভব হয় তার পরিবেশ তৈরি করতে তিনি ইচ্ছুক। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং দক্ষিণ সিরিয়ায় ইরান সমর্থিত সিরিয়ান এবং মিলিশিয়া বাহিনীর কাছ থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করে। ওই বিবৃতি দেয়া হয় সিরিয়ার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর ইসরায়েলের হামলার পর। সিরিয়ায় ইরান সমর্থিত কিছু অবস্থানের ওপর অভিযান চালিয়ে ফেরত আসার সময় ইসরায়েলের একটি বিমানকে বিমান বিধ্বংসী বোমার মাধ্যমে ভূপাতিত করা হয়। এরপর ইসরায়েল ওই বিমান হামলা চালায়। এর আগে ইসরায়েল বলেছে, তারা সিরিয়া থেকে উৎক্ষেপণ করা ইরানি ড্রোন ভূপাতিত করে, কারণ তা ইসরায়েলি আকাশসীমায় ঢুকে পড়েছিল। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ইরান এবং তাদের মিত্ররা যেন উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। শনিবার ভারতের জম্মুতে ভারতীয় সেনা ক্যাম্পে জঙ্গি হানায় 5 সৈনিক নিহত হয়েছে। জম্মু কাশ্মীর বিধানসভায় এ সম্পর্কে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়করা। বিষয়টির উপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
শনিবার জম্মুর এক সেনা ক্যাম্পে ভোরবেলায় জঙ্গি হানায় 5 সেনার মৃত্যুতে উত্তেজিত জম্মু কাশ্মীর বিধানসভা। স্পিকার কবিন্দার গুপ্তর সরাসরি অভিযোগ, এই হামলায় জড়িত থাকতেই পারে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা। এই মন্তব্যের পেছনে তিনি কোনো কারণ না দর্শালেও রাজ্যের সাধারণ মানুষের যে রোহিঙ্গা ও বাংলাদেশিদের উপস্থিতি নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে সেটার প্রতিফলন হল এই মন্তব্য। রোহিঙ্গা শরণার্থীদের ভারতে আশ্রয় দেবার বিরোধী নরেন্দ্র মোদী সরকারের মত হল, রোহিঙ্গারা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে। বিধানসভার স্পিকারের ওই মন্তব্য ওই একই সুরে বাঁধা। যে সেনা শিবিরে জঙ্গি হামলা হল তার আশেপাশে বেশ কয়েকটি রোহিঙ্গা শরণার্থী শিবির কেন তৈরি হয়েছে তা নিয়েও স্থানীয়দের যথেষ্ট ক্ষোভ রয়েছে। শনিবার ভোরবেলায় জঙ্গি আক্রমণের প্রতিবাদে উত্তাল ছিল রাজ্যের বিধানসভা। এখানে আবার পাল্টা এই স্লোগানও উঠল, পাকিস্তান জিন্দাবাদ। তা নিয়ে আবার হুলুস্থুল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এর সাথে শেষ হলো বিশ্ব সংবাদ।
ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করেন, দুর্নীতি মামলায় দণ্ডিত হলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আখেরে রাজনৈতিকভাবে লাভবান হবেন, কারণ এই মামলা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে। মামলার আইনগত দিক সম্পর্কে ডক্টর শাহদিন মালিক বলেন, খালেদা জামিনে মুক্ত হতে পারবেন, তবে নির্বাচন করতে পারবেন কিনা তার ফয়সালা হবে উচ্চ আদালতে। মামলার আইনগত ও রাজনৈতিক তাৎপর্য কি জানতে চাইলে ডক্টর শাহদিন মালিক ভয়েস অফ আমেরিকাকে একথা বলেন। ডক্টর শাহদিন মালিকের সাথে কথা বলেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করেন, দুর্নীতি মামলায় দণ্ডিত হলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আখেরে রাজনৈতিকভাবে লাভবান হবেন, কারণ এই মামলা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে। মামলার আইনগত দিক সম্পর্কে ডক্টর শাহদিন মালিক বলেন, খালেদা জামিনে মুক্ত হতে পারবেন, তবে নির্বাচন করতে পারবেন কিনা তার ফয়সলা হবে উচ্চ আদালতে। মামলার আইনগত ও রাজনৈতিক তাৎপর্য কি জানতে চাইলে ডক্টর শাহদিন মালিক ভয়েস অফ আমেরিকাকে বলেন,
আইনগত দিক তো ধরেন এটা যেভাবেই হোক বিচারিক আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে, এখন তার বিরুদ্ধে আপিল হবে এবং আপিল দায়ের করার সাথে সাথে যেটা ধারণা করছি যে বেগম খালেদা জিয়া আপিল দায়ের করার সাথে সাথে জামিনে মুক্ত হতে পারবেন। তবে অন্যদিকে তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটা মামলা চলমান আছে, তো ওইসব মামলারও তার বিচারের মুখোমুখি হতে হবে। আর রাজনৈতিকভাবে একটা সাধারণ কথা প্রচলিত আছে যে আমাদের ঐতিহাসিকভাবেই যখন নেতারা জেলে গেছেন তখন জনগণের তার প্রতি সমবেদনা বাড়ে, এবং এই মামলাটা যেই এখন যে মামলায় উনি দণ্ডিত হয়েছেন এই মামলার ব্যাপারে আমার ধারণা জনমনে সন্দেহ আছে যে এটা কতটা বিচার প্রক্রিয়া কতটা সঠিক হয়েছে, অথবা সঠিক হলেও জনমনে মনে হচ্ছে যে এটা রাজনৈতিক চাপে। এইসব কারণে দণ্ডিত নেতাদের প্রতি আমাদের সমবেদনা বাড়ার একটা বিরাট ইতিহাস আছে। আমার ধারণা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে হতে বেগম খালেদা জিয়াই এই মামলা থেকে লাভবান হবেন, এই অর্থে যে তার প্রতি সমর্থন হয়তো বাড়বে।
মামলার ব্যাপারে যেটা বলা হচ্ছে যে ল মিনিস্টার যেটা বলেছেন যে দুটো ইনস্টেন্স আছে আদালতে, উচ্চ আদালতে, কেউ পেরেছেন কেউ পারেননি, তো আপনার কি মনে হয় এটা থেকে এই মামলা ধরে উনি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন?
এটা আমার মনে হয় যে নির্বাচনের আগে শেষ মুহূর্তে আদালতের রায়ে এটা সিদ্ধান্ত হতে হবে। একটু যদি বললেন যে হ্যাঁ এরকম দণ্ড হলে সাজাপ্রাপ্ত হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না, এ ব্যাপারে আমাদের বিপরীতধর্মী সিদ্ধান্ত আছে। তো এইটাও ধরেন ওনার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে উনি মনোনয়নপত্র দাখিল করলে নির্বাচন কমিশন সেটা প্রত্যাখ্যান করবে এবং তার বিরুদ্ধে উনি আদালতে যাবে এবং আদালতের সিদ্ধান্তে এটা দেখা যাবে আর কি ফলাফল হবে যে উনি আর নির্বাচন করতে পারবেন কি পারবেন না। এবং ওই মনোনয়নপত্র আর নির্বাচনের শিডিউল ঘোষণা করার পরে এটা 2-3 সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন হয়ে উচ্চ আদালতে সিদ্ধান্ত হয়ে যাবে, নির্বাচনের আগেই সিদ্ধান্ত হয়ে যাবে।
মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
দুই বাংলার মানুষের ভাষা এক, সংস্কৃতি এক, মাঝখানে কাঁটাতারের বেড়া। এই মাতৃভাষার টানেই দুই বাংলার সেই ব্যবধান ঘোচাতে উদ্যোগী হয়েছে ভারত ও বাংলাদেশ। এবার তাই 21 ফেব্রুয়ারি উপলক্ষে পেট্রোবাংলা ও বেনাপোল সীমান্তে জিরো পয়েন্টে দুদেশের একটি মঞ্চ তৈরি হবে, সেখানেই উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
এবার তাই আগামী 21 ফেব্রুয়ারি উপলক্ষে পেট্রাপোল ও বেনাপোল সীমান্তে জিরো পয়েন্টে দুদেশের একটি মঞ্চ তৈরি হবে, সেখানে উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর জন্য সীমান্তের দুপ্রান্তে একই ধরনের হোর্ডিং তৈরিও করা হচ্ছে, শুধু বদলাচ্ছে ছবির মুখ। অর্থাৎ ভারত ও বাংলাদেশের মধ্যে এ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার হাবড়া থেকে বনগাঁ সীমান্ত পর্যন্ত ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকবে সেই হোর্ডিংয়ে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে সেজে উঠবে ওপারের সীমান্তের বাংলাদেশের যশোর জেলা। ভাষা দিবসের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উঠবেন দুই বাংলার দুই অগ্নিকন্যা। পেট্রাপোল বেনাপোল সীমান্তের এক পাশ ভারত, অন্য পাশে বাংলাদেশ। পেট্রাপোল হল উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট সীমান্তবর্তী গ্রাম, অন্যদিকে বেনাপোল হল বাংলাদেশের যশোর জেলার শহুরে এলাকা। আগামী একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছরই সীমান্ত লাগোয়া অঞ্চলে পৃথকভাবে তৈরি হয় দুটি মঞ্চ। ভারত সরকারের তরফে মঞ্চ তৈরি হয় পেট্রাপোলে, আর বেনাপোলে তৈরি করে বাংলাদেশ সরকার। একই সঙ্গে দুই মঞ্চে চলে দুদেশের পৃথক অনুষ্ঠান। এই দূরত্ব ঘোষণার জন্য গত বছর প্রথম পেট্রাপোল ও বেনাপোল সীমান্তের মাঝখানে জিরো পয়েন্টে দুদেশের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তা সফল হওয়ায় এবার ওই জিরো পয়েন্টেই একযোগে বড় করে ভাষা দিবস পালিত হবে। এখন থেকে ওই বিশেষ দিনটি প্রতি বছরই একই মঞ্চে একযোগে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন দুদেশের প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, গতবার একই সঙ্গে অনুষ্ঠান করা হয়েছিল তবে ছোট করে। এই প্রথম বড় আকারে একই মঞ্চে একযোগে দুই বাংলার অনুষ্ঠান হবে। যেহেতু একই মঞ্চে যৌথ অনুষ্ঠান, তাই দুই বাংলার মৈত্রী সমিতি নামে আমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে। একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার উপর হোর্ডিং ও ব্যানারও তৈরি হচ্ছে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও থাকবে। বস্তুত হাবড়া থেকে সীমান্ত পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনার ছবিতে ছেয়ে যাবে। খাদ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বাংলাদেশ যেমন সেজে উঠবে, আমরাও শেখ হাসিনার ছবি দিয়ে এপার সাজিয়ে তুলব। এর মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়াবে। তিনি বলেন, এটা অত্যন্ত গর্বের যে একই মঞ্চে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রে বাংলা ভাষার চর্চায়, বাংলা সংস্কৃতির অনুশীলনে অনেক সংগঠন কাজ করছে। এদের মধ্যে নারীদের নেতৃত্বে বাংলা সংস্কৃতির চর্চা লক্ষ্য করবার মতো। এখন আমরা কথা বলছি বাংলা ভাষা সংস্কৃতি চর্চায় যুক্তরাষ্ট্রে কাজ করছেন এমন কয়েকজন সংগঠক, সেলিমা আশরাফ, সুবর্ণা খান এবং ফরিদে ইয়াসমিনের সাথে। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে বাংলাদেশের বাইরেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে এই বাংলা ভাষার প্রসারে কাজ করছেন অনেকেই। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলা ভাষার প্রসারে যারা কাজ করছেন, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন নারীরা, যার মধ্য দিয়ে বাংলা ভাষার প্রসার এবং চর্চা চলছে। আজ আমরা কথা বলব এমনই তিনজন নারীর সাথে। আমার সাথে যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে সেলিমা আশরাফ, নিউ জার্সি থেকে সুবর্ণা আফরিন খান এবং নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে ফরিদা ইয়াসমিন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার সাথে যুক্ত হওয়ার জন্য।
ধন্যবাদ।
তো প্রথমেই আমি যেতে চাই সেলিমা আশরাফ আপনার কাছে। এই যে আপনি একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস, বিপা, বহুদিন ধরে নিউ ইয়র্কে অনেক পুরনো একটি সংগঠন, আমি যুক্তরাষ্ট্রেই বলবো, এবং আপনারা বাচ্চাদের নিয়ে কাজ করছেন, বাচ্চারা যাতে বাংলা ভাষা শেখে, আবৃত্তি শেখে, গান শেখে, বাংলা সংস্কৃতিটা চর্চা করে বাংলা ভাষার মধ্য দিয়ে, তো এ ধরনের কাজে কেন যুক্ত হলেন? আপনি তো অন্য যে কোনো কাজেও যুক্ত হতে পারতেন, তাই না?
আমার প্রথম কারণ হচ্ছে যে আমি মূলত একজন সঙ্গীত শিল্পী এবং বাংলা সাহিত্যের ছাত্রী, এবং বাংলা ভাষার প্রতি আমার প্রগাঢ় ভালোবাসা আছে। এবং আমি যখন এদেশে আসি তখন আমি আমার এই পুরো সংস্কৃতিকে আমি খুবই অবগত করতাম, কারণ আমি এসেছি অনেক আগে, 1977 সালে। তো তখন এখানে বাংলা কমিউনিটি এতটা বেড়ে উঠেনি, এখন যা দেখা যাচ্ছে, বিশেষ করে নিউ ইয়র্কে। সবচেয়ে আমার মনে হয় উত্তর আমেরিকাতে বা বিশ্বের বলা যায় সবচেয়ে বহুল অধ্যুষিত বাংলাদেশিদের শহর হচ্ছে নিউ ইয়র্ক। তো যখন আমি আমার ছেলে মেয়ে হলো, আমি এখানে কোনো বাংলা স্কুল খুঁজে পাইনি যেখানে তাদের বাংলা শেখাবো, ঘরে শেখালেও সেটা ঠিক স্কুলের পর্যায়ে শেখানো মনে হয় না আর কি, ওই পর্যায়ে আসে না। তো যে কারণে আমি এর আগেও অনেক কিছু করেছি বাংলা কালচারের প্রসারের জন্য, সেটা হচ্ছে আমি একটা বাংলা বেতারে জড়িত ছিলাম, আমি এবং আমার হাজবেন্ড প্রায় 13 বছর। তো 13 বছর পরে যখন এটা বন্ধ হয়ে গেল, তখন আমরা কিছু শিল্পী বাংলাদেশ সোসাইটির ছত্রছায়ায় আমরা যখন অনুষ্ঠান করছিলাম, তখনই মনে হলো যে আমাদের ছেলেমেয়েরা বা এদেশে আরো সমস্ত বাংলাদেশিদের ছেলেমেয়েদের জন্য কিছু একটা করা দরকার, যাতে আমাদের সংস্কৃতিকে তাদের কাছে আমরা নিয়ে যেতে পারি। এবং সেই চিন্তাধারা থেকেই আমি শুরু করলাম, আমার সঙ্গে অ্যানি ফেরদৌস এবং আরো অনেকে ছিলেন, তবে মূলত এখন আমি এবং অ্যানি ফেরদৌস প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিপায়ে আছি এবং আমরা এই ধারা থেকে আমরা শুরু করলাম এই ইনস্টিটিউটের আর কি।
এভাবেই আপনাদের শুরু করা। তো আমি এবার সেলিমা আশরাফ আপনার কাছ থেকে এবার আমরা যাচ্ছি নিউ জার্সিতে, সুবর্ণা আফরিন খান আপনার কাছে যাচ্ছি। আপনি নিজে একজন মলিকুলার বায়োলজিস্ট, জীববিজ্ঞান নিয়ে আপনার কাজ, কিন্তু সেই জায়গা থেকে আপনি বাচ্চাদের নিয়ে কাজ করছেন নিউ জার্সিতে আপনার সংগঠন সৃষ্টি একাডেমি তার মধ্য দিয়ে। তো সেখানে এরকম একটি জায়গায় আপনি কাজ করছেন, অথচ আপনি বিজ্ঞান নিয়েও মূলত আপনার কাজ, তো কেন আপনি উদ্যোগী হচ্ছেন ওরকম একটি জায়গা থেকে সময় বের করে তারপরে বাচ্চাদের বাংলা শেখানো নিয়ে কাজ করতে?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন যে বিজ্ঞান এবং এই যে বাংলা ভাষা নিয়ে কাজ করা বা বাচ্চাদের নিয়ে কাজ করা, আসলে দুটোই কিন্তু ক্রিয়েটিভ, দু জায়গাতেই ক্রিয়েটিভিটিটা খুব বেশি প্রয়োজন। আমি ছোটবেলা থেকে নাচ শিখে এসেছি, নাচের চর্চা করে এসেছি, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে বরাবরই জড়িত ছিলাম। এবং আমি যখন এদেশে আসি তখন আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি কিন্তু তোমার দেশের অ্যাম্বাসেডার, তুমি যা বলবে, যা করবে, যা মানুষকে দেখাবে, একটা ভিন্ন দেশে ভিন্ন সংস্কৃতি মানুষের কাছে যেটা তুলে ধরবে সেটা তোমার দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, তো এই শিক্ষাটা নিয়ে আমি এই জিনিসটা বুকে ধারণ করি আমি এদেশে প্রথমত। তারপরে যখন সেলিম আপার মতোই আমার যখন সন্তান হলো, তখন আমার মনে হলো যে আচ্ছা আমি তো করছি, আমি জানি, আমি আমার দেশকে, আমার কালচারকে, আমি ছোটবেলা থেকে বেড়ে উঠেছি ওটার মধ্যে, কিন্তু আমার সন্তান সেই সুযোগটা পাচ্ছে না আমি যেভাবে পেয়েছি, তো আমি কি করতে পারি। এবং আমার যেহেতু আমার একটা প্রফেশনাল লাইফ লাইফটা একটু ডিফারেন্ট, তো আমার নাচের চর্চাটাকে রাখার জন্য আমার মনে হলো যে আমার বেস্ট অ্যাভিনিউ হবে যদি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি একটা সংগঠন তৈরি করে একটু সাংগঠনিকভাবে কোনো কাজ করি, তাহলে আমি আমার নিজের চর্চাটাকেও রাখতে পারবো, আমি আমার ক্রিয়েটিভিটিটাকে কন্টিনিউ করতে পারবো এই ক্ষেত্রে, এবং অ্যাট দ্য সেম টাইম আমি আমাদের নেক্সট জেনারেশনকে কিছু দেওয়ার চেষ্টা করতে পারবো।
সুবর্ণা আফরিন, আপনার কাছ থেকে আমরা আবার নিউ ইয়র্কে ফিরে যাচ্ছি, কিন্তু নিউ ইয়র্কের ব্রঙ্কসে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে সেখানে কিন্তু বাংলাদেশি অধ্যুষিত জনগোষ্ঠী মাত্র যেতে শুরু করেছে, তো ব্রঙ্কসের মতো একটি জায়গাতে ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস, এই সংগঠনটি আপনি পরিচালনা করছেন বেশ কবছর হলো আমরা জানি, সেখানে বাচ্চাদেরকে শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন, কবিতা আবৃত্তি হচ্ছে, নাচ হচ্ছে, তো এগুলো করতে যে আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, কতটুকু সহযোগিতা আপনি পাচ্ছেন?
শুরুটা তো কঠিন ছিল, কঠিন বলতে কোনো সহযোগিতা ছিল না সেই সময়তে। আমার যে ইচ্ছাটা সেটা বাংলাদেশ থেকে হয়নি, বাংলাদেশে আমি যে পরিবেশে বড় হয়েছি কালচারাল কোনো পরিবেশে বড় হয়নি, আমি এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে কালচারের চর্চা করা হতো না আসলে। তো আমি যখন নিউ ইয়র্কে আসি, আমার পরিবার আসলে আমাকে উৎসাহ দেয় বাংলা চর্চা করবার, কারণ আমি সবসময় অন্তরে পোষণ করতাম যে বাংলাটাকে ধরে রাখার। তো আমার একটা ছোট মেয়ে ছিল তখন, আমি তাকে নিয়ে উদীচিতে যাতায়াত করতাম সেই সময়টাতে। তো আমার যখন একটি ছেলে হয় আমার জন্য এই কাজটি অনেক কঠিন হয়ে পড়ে, আমি অতটা দূরত্ব সে ব্রঙ্কস থেকে প্রতি রবিবার উদীচিতে যাওয়া আমার পক্ষে সম্ভব হতো না। তো সেই সময়টাতে আমি একটা সময় তো আমার মেয়ের নাচ শেখাটা বন্ধ হয়ে যায়, বাংলাটা আমি শেখাতে পারতাম না, তখন আমার সঙ্গে পরিচয় হয় অনুপ কুমার দাসের সঙ্গে। অনুপ কুমার দাস আসলে উনি না থাকলে হয়তো আমি বাফাটা ব্রঙ্কসে শুরু করতে পারতাম না, তার সহযোগিতায় আমি শুরু করেছি। আমার মেয়ে আসলে উৎসাহদাতা আমার এই স্কুলটা প্রতিষ্ঠা করার ব্যাপারে। কমিউনিটির ব্যাপার যদি বলেন, এটা ব্রঙ্কস, এটা কুইন্স এর মতো, যেমন সালেমাপা বললো সেখানে উনি বিভিন্ন কালচারাল সংগঠনের সাথে জড়িত ছিল, অনেক কালচারাল লোকজনের বসবাস সেখানে, ব্রঙ্কসই কিন্তু তা না। এমন একটা বৈরী আবহাওয়ার মধ্যে আমি শুরু করেছিলাম যেখানে কালচারাল কাজে আপনাকে সহযোগিতা করবে এরকম লোকের সংখ্যা খুব কম ছিল। বাট এখন আমি বলবো আল্লাহর রহমতে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সবার সহযোগিতা পাচ্ছি, সবার পজিটিভ যে সাপোর্টটা সেটা পাচ্ছি, আমার ভালো লাগছে কাজগুলো করতে।
জি, সেলিমা আশরাফ আপনার কাছে যাচ্ছি। এই বিদেশের মাটিতে বসে দ্বিতীয় প্রজন্মকে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার তাগিদটা কেন জরুরি?
সত্যি কথা বলতে কি, যে আমরা সবাই তো জানি যে প্রতিটা আমেরিকাতে বা বিশ্বের সব জায়গাতে এখন ছড়িয়ে গেছে বিভিন্ন সংস্কৃতির লোকেরা, কিন্তু এখানে একটা জিনিস আমাদের সবসময় ধরে রাখতে হবে যে আমাদের শেকড়টা কোথায়, এই শেকড়, এই শেকড়ের সন্ধানে যাতে শেকড়টা তারা খুঁজে পায় এবং তাদের যাতে কখনো আইডেন্টিটি ক্রাইসিস যাতে না হয় সেই জন্য তাদের জানা দরকার, কারণ এখানে তারা বাংলাদেশি, এখানে তারা আমেরিকান হলেও তারা সবাই অনেক কি বেশিরভাগই বলবো 99% বলবো যে এখানে বর্ন এবং ব্রট আপ, যারা আমার স্কুলে আসে তারা সবাই বর্ন এবং ব্রট আপ এবং তারা আমেরিকান, কিন্তু তারা কোন আমেরিকান, তারা বাংলাদেশি আমেরিকান, যারা ইটালি থেকে এসছে তারা ইটালিয়ান আমেরিকান, প্রত্যেকেরই একটা শেকড় আছে, তাদের মা বাবার সূত্র ধরে হোক, তাদের মাতামহ পিতামহদের সূত্র ধরে হোক, তারা তাদের একটা শেকড় আছে, এই শেকড়ের সন্ধানটা খুব দরকার, কারণ আমি কোন কালচার থেকে এখানে এসেছি, আমার শেকড়টা কোথায়, আমি শেকড়বিহীন একটা মানুষের কোনো পরিচয় হতে পারে না, তো সেটাকে জানানোর তাগিদেই আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েদেরকে, এই প্রজন্মের ছেলেমেয়েদেরকে আমরা এই বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করাচ্ছি। এবং একটা কথা আমরা, আমি সবসময় যেটা আমি সবসময় বলছি, আমি আনিফ ফেরদৌস এবং আমাদের আরেকজন সহকর্মী নীলুফার জাহান, আমরা সবসময় একই কথা বলছি, সেটা হচ্ছে যে শুধু নাচ গান শিখলে হবে না, তার সঙ্গে সঙ্গে ভাষাটা হচ্ছে একটা যোগসূত্র। এই ভাষা অনেকে আসে এখানে গান শিখতে, আমার স্কুলে গান শিখতে আসে, নাচ শিখতে, বলে আমার মেয়ে বাংলা শিখতে চায়। আমি বললাম তাহলে তো আমরা নেবই না, প্রথম কথা আমরা অ্যাডমিশনই নিচ্ছি না, আর দ্বিতীয় কথা বাংলাটা শেখানোর জন্য আমরা যেটা করেছি নাচ গানে যতটুকু বা আমাদের সামান্য আমরা নিয়ে থাকি সম্মানী, কিন্তু বাংলা বাধ্যতামূলক এবং বাংলা ফ্রি, বাংলায় কোনো পয়সা দিতে হবে না, তুমি নাচ শেখো, গান শেখো, তবলা শেখো, গিটার শেখো, যাই শেখো, কিন্তু বাংলাটা তোমাকে শিখতেই হবে, এইটাই কারণ। এবং কিছু কিছু আছে, যেমন আমার এখানে এখন অনেক টিনেজ ছেলেমেয়েরা অনেক আছে, হাই স্কুলে যাচ্ছে অনেকে, আবার ইনফ্যাক্ট চাকরি করে আবার শুরু করেছে তারা, কারণ তাদের ইন্টারেস্ট গ্রো করেছে বাংলা কালচারকে জানবার জন্য। তারা অনেকে বাংলা জানে না, কিন্তু তাদের জন্য আবার স্পেশাল যেমন 3 মাস বা 4 মাসের একটা ক্র্যাশ কোর্স করে তাদেরকে বাংলা শেখানোর ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করছি। এই সিচুয়েশনটা আমরা ইদানিং ফিল করছি, আগে ছিল না, আগে ছেলেমেয়েরা ফিরে আসতো না, আমাদের এখান থেকে শত শত ছাত্রছাত্রী বেরিয়ে গেছে, 25 বছর ধরে সংগঠন চালাচ্ছি, এখানে শত শত ছাত্রছাত্রী বেরিয়ে গেছে, কিন্তু তারপরেও যারা ফিরে আসছে, আবার যারা এই সুযোগটা পায়নি তারা ফিরে আসছে শেখার জন্য, এবং তাদের জন্য আমরা এটা ওপেন করে দিয়েছি। আমি মনে করি অবশ্যই প্রত্যেকটা কমিউনিটির লোকদের তাদের নিজস্ব ভাষা জানা দরকার, বাংলা কমিউনিটির জন্য, বাংলা বাংলা ছেলেমেয়েদের জন্য অবশ্যই তাদের বাংলা ভাষাটা জানা দরকার, খুবই দরকার।
হ্যাঁ, বহু ভাষা বহু সংস্কৃতির এই দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং এই যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে বিভিন্ন সংস্কৃতির সম্মিলনে।
এটাকে তো বলে যে এটা হচ্ছে একটা মেল্টিং পট, এখানে এসে মেল্ট হয়ে গেছে, কিন্তু এটা সালাদ বানানোর মতো, আবার নিজস্ব একটা আইডেন্টিটি নিয়ে, কিন্তু সালাদে যেমন একসঙ্গে টমেটো লেটুস ইত্যাদি একসঙ্গে মিশে যায় না, মেল্টিং হয় না, ইদানিং এই মেল্টিং পটের থটসটাকে চেঞ্জ করে সালাদ বল থট নিয়ে আসছে, কারণ সালাদ বল একই সঙ্গে মিক্স একই বলের মধ্যে সার্ভ করা হচ্ছে, কিন্তু প্রত্যেকে প্রত্যেকের আইডেন্টিটি নিয়ে কিন্তু আছে, এই একটা চিন্তাধারা কিন্তু।
সুবর্ণা আফরিন খান, আপনি কিছু বলবেন?
আমি সেলিনা আপার সাথে একমত, এবং ওনার কথা সূত্র ধরেই আমি বলছি যে এখানে তো এই বিষয়টা তো অবশ্যই আছে, আইডেন্টিটিটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যখন যেটা হয় যে অনেক সময় আমি দেখেছি অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যে আমাদের আইডেন্টিটিটা কি বাঙালি নাকি আমাদের আইডেন্টিটিটা হচ্ছে আমাদের ধর্মভিত্তিক, এই বিষয়টা সামনে চলে আসে। হ্যাঁ, এবং এটা বাংলাদেশেও প্রচুর হচ্ছে এখন, তো সেই জায়গাটাতে আমার মনে হয় সংস্কৃতির ভাষা শিক্ষার একটা বিশাল ভূমিকা আছে,
ভাষাকে কেন্দ্র করে।
হ্যাঁ, এই জিনিসটাকে, এই আইডেন্টিটিকে কেন্দ্র করে। আমি অ্যাট দ্য সেম টাইম আমি যেটা মনে করি এবং আমি যেটা দেখেছি অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে বাচ্চাদের পারফর্মিং আর্টস করার মাধ্যমে এবং এটাকে প্রেজেন্টেশনের মাধ্যমে ওদের একটা রুটিনের মধ্যে আসে ওরা, তাই না? যে কোনো শিক্ষায় তো একটা রুটিন, এই রুটিনটা ইম্পর্টেন্ট, এই রুটিনটা ওদের এটা একটা ক্রিয়েটিভ সেন্সটা ওদের ব্রেনটাকে অনেক সচল রাখে, এবং অ্যাট দ্য সেম টাইম এই যে প্রেজেন্ট যখন করছে একটা স্টেজে উঠে এটা ওদের কনফিডেন্স বিল্ড আপ করে, ওদের টিম ওয়ার্ক বিল্ড আপ করে, প্যারেন্টসের ফিডব্যাক থেকে আমি বলছি।
ফরিদা ইয়াসমিন, আপনি ব্রঙ্কসের মতো যে জায়গাটিতে কাজ করছেন শিশুদেরকে নিয়ে, আমরা জানি যে অধিকাংশ বাবা মারাই দুজনেই কাজ করেন এবং সেটা করতেই হয় অর্থনৈতিক কারণে, তো এত কিছুর পরেও অভিভাবকদের কাছ থেকে আপনি কতটুকু সহযোগিতা পান?
অভিভাবকদের ব্যাপারটা হচ্ছে অনেক সময় বলা হলো যে আপনার বাচ্চাকে বাংলা শিখতে নিয়ে আসেন, নাচ শিখতে নিয়ে আসছে কারণ নাচ বাচ্চা পছন্দ করে, কিন্তু যখনই বাংলার ব্যাপারটা আসে বলবে ও আমার বাচ্চা বাংলায় কথা বলতে পারে, হ্যাঁ ও আমার সময় নেই, তো এরকম একটা ব্যাপার, অনীহা কাজ করে। আবার কিছু অভিভাবক আছে তারা যে চাচ্ছে না তারা কাজও করছে আমার সঙ্গে, অনেক অভিভাবক আছেন যারা আমার বাংলা ক্লাসটাতে সহযোগিতা করতেছেন, তো
আমি পজিটিভ নেগেটিভ দুটো ফিডব্যাকই পাচ্ছি। অভিভাবকদের সহযোগিতা ছাড়া আসলে বাংলা ক্লাসটা পরিচালনা করা সম্ভব হতো না। তো আমি বলবো এখানে দুটোই আছে, অভিভাবকদের সহযোগিতাও আছে, অনীহাও আছে, দুটো দুটো নিয়েই কাজ করতে হচ্ছে আমাকে।
এই ভাষার মাসে, এটা ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, এবং ভাষার আন্দোলন বাংলাদেশ থেকে শুরু হয়েছিল, সেটা এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে। বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে। তো আপনারা তিনজনই এই ভাষার প্রসারে প্রবাসে বসে কাজ করছেন, ভাষাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, ভাষার আলো সবার মধ্যে জ্বালাতে, শিশুদের মধ্যে ভাষা শেখার আগ্রহ তৈরি করতে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ ভয়েস অব আমেরিকার পক্ষ থেকে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুনুন রোববারের বিশেষ পরিবেশনা, উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির 35তম পর্ব, রচনা উপস্থাপনায় আনিস আহমেদ।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তি ও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাতে চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণ এই ধারাবাহিক অনুষ্ঠানটি এই দফায় এটি শেষ পর্ব, তবে প্রসঙ্গটি আগামীতেও বারবার ফিরে আসতে পারে। যেহেতু উগ্রবাদ মতবাদ হিসেবেই বলুন কিংবা সহিংসভাবে প্রয়োগের উপায় হিসেবেই বলুন, এখনও আমাদের তাড়া করে যাচ্ছে। আজ এই ধারাবাহিক আয়োজনের শেষ পর্বে আমরা আবারও একবার জেনে নেওয়ার চেষ্টা করব যে উগ্রবাদকে আসলে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখা হচ্ছে। এ নিয়ে কথা হচ্ছিল সমাজতত্ত্ব এবং এশিয়া আমেরিকান বিভাগের অধ্যাপিকা ডক্টর বন্দনা পুরকায়স্থের সঙ্গে।
উগ্রবাদের বিভিন্ন ধরন আছে এবং স্তর আছে, আমি প্রতিটির কথা বলছি না, কিন্তু কয়েকটি উগ্রবাদী যে ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে আমি খানিকটা চিন্তা করেছি সেইটা সম্বন্ধে বলি। আমি যেটা বিশেষভাবে বলতে চাই যে অত্যন্ত শিক্ষিত এবং যাদের বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে তারা কর্মজীবনে যথেষ্ট সাকসেসফুল, তাদের মতো লোকজন কেন কিছু সময় উগ্রবাদী এই পথে নামে? সমাজতত্ত্বের দিক থেকে আমরা যেটা বুঝি যে এর বিভিন্ন স্তর আছে। একটা স্তর হচ্ছে যে যারা হয়তো সামাজিক জীবনে একটা পূর্ণতা খুঁজছে কিন্তু সেই পূর্ণতাটা পাচ্ছে না, কোন একটা জায়গায় খানিকটা হীনমনতা আছে। হীনমনতা এই কারণে যে এরা পড়াশোনা করেছে, এরা আশা করে যে লোকেদের শ্রদ্ধা করবে, মানে তাদের একটা হাই স্ট্যাটাস হবে, কিন্তু সেইটা যেসব জায়গায় ফুলফিলড হচ্ছে না সেইখানে দেখা যাচ্ছে যে অনেকে তখন একটা অন্য ধরনের সামাজিক নেটওয়ার্ক খুঁজছে। আমরা যেটা সোশিয়োলজিতে বলি কালেকটিভ আইডেন্টিটি খুঁজছে, মানে সমষ্টিগত একটা পরিচয়, যে পরিচয়ের মাধ্যমে নিজেকে যথেষ্ট শক্তিমান ভাবা যায়, এরকম একটা পরিচয়। এখন এই একটা অবস্থায় তো অনেকে থাকে, তার মানেই উগ্রবাদী হয়ে যাচ্ছে তা নয়। আরেকটা যে স্তর আছে সেইটা হচ্ছে যে উগ্রবাদী ধরুন ভাবাদর্শ, যদিও আদর্শ কথাটা বলতে আমার খারাপ লাগছে কারণ আদর্শ আমি সাধারণভাবে কল্যাণের দিকে আদর্শের কথাটা ভাবি, কিন্তু ধরুন উগ্রবাদী ইডিওলজি, উগ্রবাদী আদর্শ যেগুলো আছে সেইগুলোর একটা অংশ হচ্ছে যারা উগ্রবাদী তারা ভালো, তারা বড়, তারা শক্তিশালী, আর তাদের দলের বাইরে যারা তারা নিচু, তারা খারাপ, তাদের কথা মানে চিন্তা করার দরকার নেই, এরকম একটা আদর্শের স্তর থাকে।
বন্দনা পুরকায়স্থ বলছিলেন যে আদর্শ শব্দটি আসলে খুব সদর্থক, সেই অর্থে উগ্রবাদীরা যে ঠিক আদর্শবাদী সেটা বলা ঠিক হবে না, কিন্তু তারাও এক ধরনের মতাদর্শে বিশ্বাস করে, যে মতাদর্শে তাদের সবকিছুই উৎকৃষ্ট এবং অন্যরা নিতান্তই নিকৃষ্ট। এই ধরনের মতামত যারা পোষণ করেন তাদের মধ্যে তখন এক ধরনের পাওয়ার বা ক্ষমতা লাভের প্রচেষ্টা প্রযুক্ত হয়। এই প্রসঙ্গেই অধ্যাপিকা বন্দনা পুরকায়স্থ বলছিলেন,
হিংস্রতা, মানুষের প্রতি ঘৃণা, এখন এইগুলো এক একটা মানে যত বেশি পরিমাণে, যত বেশি ঘৃণা, যত বেশি ধরুন হিংস্রতা মানুষের মধ্যে তৈরি হতে থাকে, আর এরকম মানুষ যারা আগেই হীনমনতায় ভুগছিল, আগেই তাদের মনে হয়েছে যে সামাজিকভাবে তারা যথাযথ, সমাজ তাদের যথাযথ মূল্য দিচ্ছে না, এই দুটো দিক একসঙ্গে এলে আমরা দেখছি যে তখন লোকে নিজের গণ্ডির বাইরের লোকজনকে প্রায় মানুষ বলে মনে করে না, তাদের বিভিন্ন রকমের ক্ষতি করা যায় খুব অনায়াসে। এখন কোন আদর্শ ভিত্তিতে তারা এটা তৈরি করে তার অনেকগুলো দিক আছে। কিছু কিছু লোকে ধর্ম ব্যবহার করে, কিছু কিছু লোকে অন্য কিছু ব্যবহার করে। এই মুহূর্তে আমরা দেখছি যে ধর্মের নামে তৈরি হচ্ছে কিছু কিছু হিংস্রতার আদর্শ। এখন যারা এই আদর্শ নিজেদের মধ্যে নিয়ে নিচ্ছে এবং তার ভিত্তিতে কাজ করছে, তারা উগ্রবাদী।
উগ্রবাদী তত্ত্বে যে এককভাবে ধর্ম ব্যবহৃত হয় তা কিন্তু নয়। উগ্রবাদী তত্ত্ব ভিন্ন ভিন্ন মতবাদ স্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তবে এর যে অভিন্ন রূপটা সেটা হলো জোর করে নিজের মতাদর্শ অপরের উপর চাপিয়ে দেওয়ার ব্যাপারটা। আবার রাজনীতি যেমন ধর্মকে ব্যবহার করে, তেমনি ধর্ম ব্যবহার করে রাজনীতিকে। এই পারস্পরিক সম্পর্কের কথাই তুলে ধরেছেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর ওম প্রকাশ মিশ্র।
রাজনীতি এবং ধর্মের মধ্যেকার যে সম্পর্ক, এটা কিন্তু কোনো এক পক্ষের সঙ্গে, অর্থাৎ রাজনীতি ধর্মকে ব্যবহার করছে সেইভাবে না শুধু যদি দেখি, এটাও এইভাবেও দেখা যেতে পারে যে ধর্ম আবার রাজনীতিকে ব্যবহার করে। এই রিলেশনশিপটা কিন্তু হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ। আমি আপনি অবশ্যই বলবো, প্রশ্ন করব যে ধর্ম তো মানুষ পরিচালনা করে, তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক, কিন্তু এটাও তো ঠিক যে ধর্ম যে চিন্তা ভাবনা পত্তি থেকে শুরু করে তার ব্যাপ্তি বা তার প্রচার এবং প্রসার, আর তার মধ্যেও কিন্তু একটা অন্তর্নিহিত রাজনীতি অতি অবশ্যই রয়েছে। এবং ধর্মকে সবসময় যে এনলাইটেনমেন্টের জন্য বা শান্তির, প্রায় সব ধর্মেই বেশ কিছু জায়গা আছে যেটাকে নানা রকম ভাবে ইন্টারপ্রেট করা যায় এবং তার উপর ভিত্তি করে পলিটিক্যাল মবিলাইজেশন করা যায়। এবং ধর্মকে অনেকেই মনে করেন যে এটা সিমেন্টিং ফ্যাক্টর হতে পারে, তাই জন্য ধর্মকে যারা ব্যবহার করেছেন পরে দেখা গেছে যে এই সিমেন্টিং ফ্যাক্টরটা কিন্তু অনেক ক্ষেত্রে জাতি গঠনের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে আর কি যারা মাইনরিটিজ তারা পারসিকিউটেড হচ্ছেন বা ডিসক্রিমিনেটেড হচ্ছেন, যেখানে ভোটাধিকারের জায়গা গুলি আছে সেখানে দেখা যায় যে যে একটা বিশেষ কমিউনিটিকে সংঘবদ্ধ করবার জন্য একটা এনিমি, অর্থাৎ অন্য ধর্ম, অন্য বর্ণ, অন্য সম্প্রদায়, অনেক কিছু কিছু ক্ষেত্রে অন্য রাজনৈতিক মতালম্বী বা তাদেরকে প্রতিপক্ষ হিসাবে খাড়া করবার প্রচেষ্টা হয়। তো এই সমস্ত প্রচেষ্টা রয়েছে, কিন্তু সেই প্রচেষ্টার বিরুদ্ধেও কিন্তু বেশ অনেক জায়গায় প্রতিরোধ রয়েছে। এবং সেই প্রতিরোধগুলি যদি আরো শক্তিশালী হয়, বিজ্ঞান মনস্কতা যদি বাড়ে, তাহলে এক্সট্রিমিজম সেটা কমবে। আর এক্সট্রিমিজম যদি কমে, টলারেন্সের জায়গাগুলি যদি আরো বেশি করে স্থিরীকৃত করা যায়, যদি ইকোনমিক অ্যাসপেক্টস অ্যান্ড ইস্যুজ এবং ইন্ডিভিজুয়াল লিবার্টি বা তাদের প্রাইভেসির জায়গাগুলিকে আরো মজবুত করা যায়, তাহলে ধর্ম যেটা মানুষকে সিমেন্ট করতে পারত, কিন্তু যেটা অনেক ক্ষেত্রে ডিভিসিভ কারণ হিসাবে চিহ্নিত হচ্ছে বা তাদেরকে অপব্যবহার করা হচ্ছে, সেই প্রবণতাটা হয়তো কমতে পারে।
এটা অবশ্যই উৎসাহব্যঞ্জক ব্যাপার যে উগ্রবাদের বিরুদ্ধে বিজ্ঞান মনস্ক এবং যুক্তিবাদী মানুষেরা এখনো সজাগ এবং সচেতন রয়েছেন। তারা উগ্রবাদকে আদৌ পছন্দ করেন না, বিশ্বাস করেন মানুষের মৌলিক অধিকারের উপর, মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর। ধর্মের সঙ্গে, বিশেষ করে ইসলাম ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক কি সত্যি সত্যি সমর্থন করে ইসলাম? বিশ্ব মুসলিম কাউন্সিলের উপদেষ্টা বোর্ডের সদস্য এবং মুসলিমস ফেসিং টুমরোর সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মনে করেন ভিন্ন কথা। তিনি বলেন, ইসলাম নয়, শরিয়া আইনই মূলত ইসলামের সঙ্গে রাজনীতিকে সম্পৃক্ত করেছে। হাসান মাহমুদ শরিয়া আইনের বিভিন্ন কিছু বিষয়কে পবিত্র কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও দাবি করছেন।
এই জিহাদের সশস্ত্র সংগ্রাম ইসলামের এই জঙ্গি ব্যাখ্যা, এটার প্রধান বাহন হচ্ছে শরিয়া ল, কেননা শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করাটাই তাদের কাছে ইসলাম, এবং সেটা কায়েম করতে সেই পথে যত বাধা তাকে যে কোনো উপায়ে সরিয়ে দেবার একটা প্রবণতা ওখানে আছে। মিথ্যা বলা, যেখানে মিথ্যা না বললে চলে না সেখানে মিথ্যা বলা বাধ্যতামূলক যদি তাহা এই উদ্দেশ্যের সাধন করে ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখেন এট দ্য সেম টাইম ভারত পাকিস্তান এখন যেখানে, এখান থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত ইকুয়ালি ভাস্ট এরিয়া, সেই বিশাল জায়গায় আমাদের ইসলাম প্রচারকদের দ্বারা আর একটা ইসলাম ফুটে উঠল। সেখানে না রাষ্ট্র আছে না রাজনীতি আছে, এই বিশাল এলাকায় এত কোটি কোটি মানুষ এলেন গেলেন, আপনি একটা মুরতাদ হত্যার উদাহরণ পাবেন না, একটা ব্যভিচারী, একটা স্টোনিং টু ডেথ, একটা চোরের হাত কাটা, কিচ্ছু পাবেন না। তো এই দুটো ইসলাম দুটোই কোরআন হাদিস থেকে সাপোর্ট নেয়, তাহলে ইসলামের সংজ্ঞা কি? এইটা হচ্ছে একেবারে গোড়ার সমস্যা। ইসলাম কাহাকে বলে, ইসলাম কাহাকে বলে, এইটা ঠিক করার জন্য ইতিহাসে মাত্র একবার চেষ্টা করা হয়েছিল, ফর্মাল চেষ্টা সরকার দ্বারা, সেটা 1953 সালে পাকিস্তানে মুনির কমিশনে। মুনির কমিশন প্রায় 11 জন আমাদের দেশের টপ মৌলানা, মৌলানা মওদুদী তার মধ্যে ছিলেন, তাদের সাথে 2-3 বছর ধরে যে রিপোর্টটা প্রকাশ করেছেন, 431 পৃষ্ঠা রিপোর্ট, তার 227 পৃষ্ঠায় আছে যে ইসলাম কি এই ব্যাপারে এই মৌলানাদের অভিমত এতই আলাদা যে এদের মধ্যে কেউ যদি একজন যদি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন তাহলে বাকি প্রত্যেক মৌলানাকে তিনি মুরতাদ হিসাবে কল্লা কেটে দেবেন।
হাসান মাহমুদ যা বলছিলেন সেখানে আমরা দেখতে পাই যে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী একটি ইসলামকে বিভক্ত করেছেন কেউ কেউ, করে তুলেছেন পরস্পর বিরোধী, এমনকি এক ধরনের ভাষ্য ও ব্যাখ্যা এতটাই বিপরীতমুখী যে এক তত্ত্বের অনুসারী অন্য তত্ত্বের অনুসারীর প্রতিপক্ষ হয়ে যান, হয়ে পড়েন রীতিমতো মারমুখী। তাহলে এর সমাধানটা কি? শোনা যাক হাসান মাহমুদের কি ব্যাখ্যা দিচ্ছেন।
সমাধানটা আছে, সমাধানটা আর কারো কাছ থেকে না, সমাধানটা স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিন্তু সেটা আমাদেরকে বলাও হয় না জানানোও হয় না। আমি সেটা আবার উদ্ধৃতি দিতে চাই, তার কারণ ওই গভীর সমস্যার সমাধান এই রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম দিয়ে গেছেন। আমি পড়ছি, একদিন হযরত ইব্রাহিম মানুষের বেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে আসিলেন এবং বললেন, হে নবী, ইসলাম কাহাকে বলে? খেয়াল করুন প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে কোন রকম খেলা করার জায়গা নেই, সুস্পষ্ট প্রশ্ন, হে নবী, ইসলাম কাহাকে বলে? তিনি বলিলেন, ইসলাম হইল তুমি আল্লাহর ইবাদত করিবে, কাহাকেও শরীক করিবে না, নামাজ প্রতিষ্ঠা করিবে, যাকাতকে ফরজ হিসাবে পালন করিবে। এটা আপনি পাবেন, আমি কয়েকটা রেফারেন্স দিই, ইমাম আন-নবীর নববীর বিখ্যাত যে 40 হাদিস, তার হাদিস নম্বর 2, হাফেজ আব্দুল জলিলের অনুদিত সহিহ বুখারী পৃষ্ঠা 39 হাদিস নম্বর 12, এমনকি এই আমাদের ইসলামী ফাউন্ডেশনের বিধিবদ্ধ ইসলামী আইন তার 498 পৃষ্ঠাতে আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং মিশকাতুল উন-নবুয়্যের রেফারেন্স। এই একটা কথা যদি উনার আমরা মেনে চলি তাহলে আমাদের সমস্যা 100 ভাগের ভেতরে 100 ভাগ মিটে যাবে।
ইসলামের সংজ্ঞা সম্পর্কে, এর বিস্তার সম্পর্কে স্বয়ং ইসলামের নবী যা বলেছেন সেখানে উপাসনা ও ভক্তিটাই প্রধান, সেখানে কোনো তলোয়ারই ব্যাখ্যা নেই। হাসান মাহমুদ মনে করেন যে অপ্রাসঙ্গিকভাবে ইসলামকে কেবলমাত্র তরবারি দিয়ে ব্যাখ্যা করা অসময়োচিত ব্যাপার। ইসলাম কেন? বিশ্বের সব ধর্মে যুদ্ধবিগ্রহ হয়েছে, কিন্তু এই সব যুদ্ধবিগ্রহের প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে এখনও যারা ইসলাম সম্পর্কে দ্বান্দ্বিক অবস্থানে অটল থাকেন তারা কালের যাত্রাধ্বনি শোনেন না আদৌ। আসলে উগ্রবাদ মুক্ত হওয়ার জন্যে কেবলমাত্র ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো নিয়ম বা বিধি যথেষ্ট নয়, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতাও পর্যাপ্ত নয়। এর জন্য প্রয়োজন সমাজের ভেতর থেকে বেরিয়ে আসা এক গভীর অনুভূতি। সে কথাই বলছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা ডক্টর সৈয়দ তানভীর নাসরিন।
দেখুন, আমরা বারবার মনে করছি এবং বিভিন্ন স্তরে, দেশের ভিতরে, আন্তর্জাতিক স্তরেও এই বিষয়ে আমি যত আলোচনায় যোগ দিয়েছি, যে সমস্ত বিভিন্ন বিনিময় হয়েছে, সেখান থেকে বারবার কিন্তু ওই স্ট্রং সিটিজ নেটওয়ার্ক বলুন বা কমিউনিটি রেজিলিয়েন্স বলুন, যেগুলো যে কথাই হচ্ছে, সেখানে কিন্তু বারবার এই ওপর থেকে চাপিয়ে দিয়ে এই বিষয়গুলোর সমাধান হবে বলে মনে করা হচ্ছে না। অবশ্যই সেখানে প্রশাসনের একটা ভূমিকা রয়েছে, পুলিশের একটা ভূমিকা রয়েছে, রয়েছে, কিন্তু পরিবার থেকে, সমাজ থেকে প্রত্যেকটি মানুষ খুব সহজ করে বললে রবীন্দ্রনাথের ভাষায় ওই আয় ভাই আরো কাছাকাছি আরো বেঁধে বেঁধে থাকি, এই বেঁধে বেঁধে থাকা, আমার পাশের মানুষটির সম্পর্কে খবর নেওয়া, পাশের মানুষটিকে প্রভাবিত করা সৎ পথে, আমরা যেটাকে সৎ পথ বলে মনে করছি, যেখানে আমরা অন্যের অনিষ্ট করছি না, হিংসা তো অনেক পরের কথা, রক্তক্ষয়ী হিংসা আরো অনেক দূরের কথা, উগ্রবাদ থেকে দূরে রাখা, এবং আমরা সকলে মিলে একটা সমাজ, শান্তিপূর্ণ সহাবস্থানের সমাজ গড়ে তোলবার চেষ্টা, সেখানে কমিউনিটির ভূমিকা, ইন্ডিভিজুয়াল এর ভূমিকাই খুব খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
আমরা সেই প্রত্যাশাই রাখব সমাজের কাছে এবং ব্যক্তির কাছেও যে তারা যেন আমিত্ববোধ থেকে বেরিয়ে আসেন। আজ এ দফায় আমরা উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণ অনুষ্ঠানের এই শেষ পর্বে উগ্রবাদের সংজ্ঞা, সংকট এবং সমাধানের বিভিন্ন দিকের প্রতি খানিকটা আলোকপাত করলাম। বিষয়টি আসলে বহুমাত্রিক, এর সবকটি মাত্রা হয়তো আমরা উল্লেখ করিনি, কিন্তু আগামীতে কোনো এক সময় নতুন কলেবরে এ প্রসঙ্গ নিয়ে আবার উপস্থিত হব। সেই প্রত্যাশা রেখে সকলের জন্য শান্তি কামনা করে এই ধারাবাহিক অনুষ্ঠান এখানেই শেষ করছি।
আগামী দিনগুলোতে রোবট যদি কর্মক্ষেত্রে প্রবেশ করে তাহলে তারা কি কি কাজ করতে সক্ষম হবে, এ নিয়ে ভয়েস অব আমেরিকার এলিজাবেথ লির প্রতিবেদন থেকে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত এবং তাওহিদুল ইসলাম।
আগামী দিনগুলিতে রোবটরা যদি কর্মক্ষেত্রে প্রবেশ করে তাহলে তারা কি কি কাজ করতে সক্ষম হবে, এর ফলে কোন ধরনের মানুষেরা কর্মহীন হয়ে পড়বে, এই সব দুশ্চিন্তা অনেক সময় আমাদের মনকে ভারাক্রান্ত করে রাখে। প্রযুক্তিবিদরা অবশ্য বলছেন যে রোবটগুলি মানুষের কাজ নিয়ে নেবে, এরকম ধারণা নতুন কিছু নয়, কিন্তু মানুষের কাজে এগুলি এক সহায়ক যন্ত্র হিসেবেই এযাবত কাল অবধি তৈরি করা হয়েছে। ঘাস কাটা থেকে শুরু করে জানালা পরিষ্কার করা পর্যন্ত যাবতীয় সমস্ত কাজ যা বছরের পর বছর ধরে মানুষেরা করে আসছে, বিভিন্ন মাপের ও আকারের রোবটগুলি কিন্তু অনেক সহজে এই সব কাজগুলি করে ফেলতে পারবে। শুধু তাই নয়, এই রোবটগুলি আরও অনেক কাজ করতে পারে যেগুলি মানুষের পক্ষে সহজে করা সম্ভব নয়। বেইজিং কানিং ইউনিস বোরো টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে সাইমন ওয়াং বলেন যে
এই রোবটগুলি প্রতিদিন 24 ঘন্টা ধরে কাজ করে যেতে পারে কোনো রকম মানসিক চাপ ছাড়াই, এবং এত ঘন্টা ধরে কাজ করার পরও তাদের মুখে হাসি লেগেই আছে।
এই মান্ডারিন ভাষী রোবটটির নাম হল ইয়ো ইয়ো। শুধু যে নাচ এবং কৌতুকের সাহায্যে সে মানুষের মন জয় করে তা নয়, সে নিয়মিত মানুষের সাথে যোগাযোগ রাখতেও সক্ষম। সাইমন ওয়াং আরও জানাচ্ছেন যে
এই রোবটটি কিন্তু একটি ক্লিনিক বা হাসপাতালের পরিবেশে কাজ করছে এবং কিছু কিছু সমস্যা নির্ণয় সহ মেডিকেল প্রশ্নের উত্তর দিতে সক্ষম। সাম্প্রতিককালে চীনে এই ধরনের কাজকর্মে রোবটগুলোকে করতে দেখা যাচ্ছে।
মানুষের দ্বারা যে কাজগুলি সম্পন্ন করা যায় সেগুলি সম্পাদন করার জন্য প্রযুক্তির ব্যবহার কিন্তু নতুন কিছু ঘটনা নয়। সাভাইকোয়ে থেকে স্টিভ কাজিনস জানাচ্ছেন যে
মানুষ ঘাস কাটার জন্য যে ট্রাক্টর ব্যবহার করে, এই প্রসঙ্গে বলা যেতে পারে যে এই রোবটের আগমন সেই কাজে নিযুক্ত কর্মীদের আরো উৎপাদনশীল করবে এবং প্রযুক্তির যথাযথ প্রয়োগ হচ্ছে।
শুধু তাই নয়, আপনি একজন অ্যাকাউন্টেন্ট অথবা হিসেবরক্ষকের হাতে যদি একটি স্প্রেডশিট ধরিয়ে দেন তাহলে তার পক্ষে কাজগুলি করা আরো অনেক সহজ হয়। সেরকমই একটি রোবট কিন্তু মানুষকে তার কাজ করতে সাহায্য করে এবং তাকে আরো উৎপাদনশীল করে তুলতে পারে। রোবটগুলি কিন্তু সময়ের সাথে সাথে অনেক বুদ্ধিমান হয়েছে, এবং সেটা এতটাই যে একজন মানুষের সাথে স্ক্র্যাবল নামক ইংরেজি খেলাটিও খেলতে এখন এটি সক্ষম হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে হু জিং পিং বলেন যে
রোবটগুলির প্রধান উদ্দেশ্য কিন্তু মানুষের কাজকে প্রতিস্থাপন করা নয়, বরং এগুলি মানুষকে অনেক জটিল কাজ সম্পাদন করতে সহায়তা করে।
জটিল কাজ ছাড়াও রোবোম্যান্টিসের মতো এই রোবটগুলি অত্যন্ত সহজ, গতানুগতিক, নোংরা এবং নানা ধরনের বিপজ্জনক কাজ করতেও সক্ষম। সুতরাং মানুষের এই ধরনের কাজগুলি করার জন্য আর কোনো প্রয়োজনই হবে না। মোটিভ রোবোটিক্স সংস্থার পক্ষ থেকে ক্রিস টাইলার জানাচ্ছেন যে
They don't need to be in those situations. Confined spaces, refinery...
রোবট আসার ফলে মানুষকে আর বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে হবে না, অর্থাৎ মাটির নিচে সুড়ঙ্গ করা অথবা ট্যাঙ্ক পরিষ্কার করা, এসবের জন্য রোবটগুলোর সাহায্য নেওয়া যেতে পারে।
শুধু তাই নয়, এই রোবটগুলি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবে এবং মানুষকে এই সব কাজের দায়িত্ব দিয়ে তাদেরকে বিপদের মধ্যে ফেলারও আর কোনো দরকারই পড়বে না। রোবট এমন সব কাজ করতে পারে যেগুলি খুবই পুনরাবৃত্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কৃষিক্ষেত্রে বহু কাজ খুবই গতানুগতিক এবং এগুলি কেউই করতে চায় না। উদ্ভিদের ক্ষেত্রে নিজেদের জন্য নির্দিষ্ট কিছু পরিচর্যার কাজ থাকে, যেগুলি ঋতু বিশেষে কিন্তু কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ উদ্ভিদের পরিচর্যার জন্য সেগুলি সবসময় দরকার হয়, কিন্তু শ্রম ঘাটতির কারণে এই সব পরিচর্যার জন্য উপযুক্ত কর্মী সবসময় পাওয়া যায় না। বেজিং কানিং ইনস্টিটিউট টেকনোলজির সংস্থার পক্ষ থেকে সাইমন ওয়াং আরও জানাচ্ছেন যে বিভিন্ন ধরনের বুদ্ধিসম্পন্ন কাজ, অর্থাৎ যেগুলি একমাত্র মানুষই তাদের বুদ্ধি দিয়ে করতে পারবে, এরকম কাজগুলি করার জন্য রোবট মানুষকে মুক্ত করে দেবে। তিনি আরো বলেন যে, আমি মনে করি না যে রোবটটি বর্তমানে মানুষের চিন্তা বা সময়কে পুরোপুরিভাবে প্রতিস্থাপন করতে পারবে। অন্তত আগামী 10 বছরের মধ্যে আমি এই ধরনের কোনো বিপদের কারণ খুঁজে পাইনি। পরিশেষে একথা বলা যায় যে প্রযুক্তিবিদরা এ ব্যাপারে একমত যে রোবট ব্যবহারের একটি উদ্দেশ্য হল মানুষের কাজকে প্রতিস্থাপন করা নয়, বরঞ্চ মানুষকে বিভিন্ন কাজে সহায়তা করা। তবে মানুষের উচিত প্রতিনিয়ত আরও দক্ষতা সম্পন্ন কাজগুলি শিখতে থাকা, অর্থাৎ যেগুলি রোবটের দ্বারা কোনোদিনই করা সম্ভব হবে না, এবং এর ফলে একটি মানুষকে প্রতিস্থাপন করার কাজটাও রোবটের পক্ষে যথেষ্ট সহজ হবে না।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ইরানকে নিয়মমাফিক, অব্যাহত এবং দুঃখজনক ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনে সম্পৃক্ত হওয়া অথবা তা সহ্য করার দায়ে 10টির মধ্যে একটি বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে পুনরায় শনাক্ত করেছেন। ইরানে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি এখন অত্যন্ত উদ্বেগজনক বলে বলা হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষকেরা জানান, ইরানের জায়রিয়ান পেন্টেকোস্টাল চার্চের প্রাক্তন পরিচালক বেড টেমরাজের স্ত্রী শামিরাম ইসাভেকে তার ধর্মীয় বিশ্বাসের কারণে লক্ষ্যবস্তু করা হয় এবং কথিত জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধের দায়ে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই অভিযোগে জুলাই মাসে তার স্বামীকে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। তাদের সন্তান রামিলকেও তার বিশ্বাস ও তার বাবার ধর্মীয় রীতিনীতি পালনের কারণে তথাকথিত জাতীয় নিরাপত্তাজনিত অপরাধের দায় অভিযুক্ত করা হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষকেরা জানান, ইরানে খ্রিস্টান ধর্মান্তরিতদের বর্ধিত হারে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং বিগত বছরগুলিতে অন্তত এমনি 10 জনকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও ইরানে বাহাই সম্প্রদায়ের বিরুদ্ধে দমননীতি অব্যাহত রয়েছে। ইরানে মানবাধিকার কেন্দ্রটি জানায় যে কারাদণ্ডে দণ্ডিত বাহাই শিক্ষক আজিতা রফিজাদেকে সম্প্রতি বলা হয়েছে যে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে শুধুমাত্র তিনি যদি অনলাইনে বাহাই শিক্ষা প্রদানের জন্য অনুতপ্ত অথবা ক্ষমা প্রার্থনা করেন। তিনি ও তাঁর স্বামী বাহাই শিক্ষক এবং বাহাই সম্প্রদায়ের একজন সদস্য পেমান কৌশিক বাগিকে 2015 সালে গ্রেফতার করা হয়। জাতীয় নিরাপত্তা অপরাধ ও অবৈধ গ্রুপের সদস্য হওয়ার কারণে তাদের অভিযুক্ত করা হয়েছে। বাহাই সম্প্রদায় অনলাইন মারফত সরকারি দলিল, সংবাদ পরিবেশনা, অডিও রেকর্ডিং এবং বাহাই আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য বিশদ তথ্যাদি সংগ্রহ এবং গচ্ছিত রাখবার কারণে ইরানে দীর্ঘদিন ধরে অন্যতম সবচাইতে নির্যাতিত সংখ্যালঘু একটি সম্প্রদায়। ইরান সরকারের অব্যাহত ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের কারণে দেশটিকে উদ্বেগজনক দেশ হিসেবে শনাক্ত করাতে যুক্তরাষ্ট্র মানবাধিকারের প্রতি কতটুকু সম্মান প্রদর্শন করে তারই প্রতিফলন ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারির 16 তারিখে ধর্মীয় স্বাধীনতা দিবসে যেমন বলেছেন, যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে সর্বতোভাবে জয়ী, কারণ যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে মৌলিক অধিকার শুধুমাত্র আমেরিকানদের বেলায় প্রযোজ্য। ধর্মীয় দমননীতির নজরদারি এবং ধর্মীয় স্বাধীনতা বিকাশের নীতি বাস্তবায়নে আমাদের প্রতিশ্রুতি রাখবার ব্যাপারে আমরা পিছুপা হব না। এসব প্রয়াস নেওয়ার মাধ্যমে আমরা সেই দিনের অপেক্ষা করব যখন সকল বিশ্বাসের জনগণ তাদের ধর্মের প্রতি আনুগত্য এবং তাদের বিবেক অনুযায়ী ধর্মীয় আচার নীতি এবং প্রার্থনায় সামিল হতে পারেন।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আহসানুল হক।
ভারতে কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে মহাজোট গড়তে এনসিপি নেতা শরদ পাওয়ারের উৎসাহের কারণ কি? তিনি বিভিন্ন অকংগ্রেসী দলগুলোর সাথে যোগাযোগ করে বিজেপি বিরোধী মহাজোটের কমন প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ কেন নিয়েছেন? এই সন্দেহ থেকেই সোনিয়া গান্ধী চাইছেন তাকে নিরুৎসাহিত করতে। তাই সোনিয়া গান্ধী আরও বেশি করে চাইছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মহাজোটের বিষয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করুন। মূলত শরদ পাওয়ারকে ঠেকাতেই এই পথ নিয়েছেন সোনিয়া গান্ধী। রাজনীতি নিয়ে বিশ্লেষণ ধর্মী একটি রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
মূলত এনসিপি নেতা শরদ পাওয়ারকে ঠেকাতেই এই পথ নিয়েছেন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধীর মত বা যুক্তি হল, তিনি ও মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে অকংগ্রেসী ও অবিজেপি দলগুলির সঙ্গে কথা বলবেন। শরদ পাওয়ার অবশ্যই জোটে থাকবেন, কিন্তু তিনি জোটের আহ্বায়ক হয়ে যান এটা কংগ্রেস চায় না। তৃণমূল কংগ্রেস নেত্রীকেও এই মর্মে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, যাতে তিনি আরও বেশি করে জোটের সম্ভাব্য দলগুলির সঙ্গে কথা বলেন। সেই কারণেই জানা যাচ্ছে আগামী 5ই মার্চ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হবে দিল্লিতে। সোনিয়া গান্ধী নিজেই কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং এর অন্যতম কারণ শরদ পাওয়ারকে সম্ভাব্য জোটের কেন্দ্রস্থল থেকে দূরে রাখা, এমনই ওয়াকিবহাল মহলের অভিমত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের জন্য প্রথম স্বর্ণপদক জিতেছেন একজন কিশোর। কলোরাডোর 17 বছর বয়সী কিশোর রেড জেরার্ড তার প্রথম অলিম্পিকে পুরুষ বিভাগে স্লোপ স্টাইল স্নোবোর্ডিং প্রতিযোগিতায় ওই পদক জেতেন। জয়ের পর তিনি ভয়েস অব আমেরিকাকে বলেন, আমি তীব্র আবেগ অনুভব করছি, পদক জেতায় আমি খুব খুশি, অত্যন্ত উত্তেজিত। চূড়ান্ত পর্বে জেরার্ড কানাডার ম্যাক্স প্যারেটকে পরাজিত করেন। ম্যাক্স প্যারেট রৌপ্য এবং মার্ক ম্যাকমরিস ব্রঞ্জ পদক জেতেন। ম্যাকমরিস 4 বছর আগে সোচিতেও ব্রঞ্জ জিতেছিলেন। আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন জাতীয় গোয়েন্দা সংস্থার 4 কর্মী 16 জন সহকর্মীকে হত্যা করে দক্ষিণের হেলমান্দ প্রদেশে তালেবান বিদ্রোহীদের সাথে যোগ দিতে পালিয়েছে। নিরাপত্তা সূত্র থেকে ভয়েস অব আমেরিকাকে বলা হয়েছে ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির সাথে যুক্ত একটি ভবনে ওই হামলার ঘটনা ঘটে। ওই ভবনটি গেরিস্ক জেলায় অবস্থিত। প্রাদেশিক সরকারি মুখপাত্র ওমর জাওয়াক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনডিএস সেন্টারে হামলা চলাকালীন তালেবান যোদ্ধারাও একই সাথে হামলা চালায়। এ সময় আফগান নিরাপত্তারক্ষীদের সাথে প্রচণ্ড সংঘর্ষ হয়। জাওয়াক বলেন, দুই পক্ষেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। একটি রুশ যাত্রীবাহী বিমান 71 জন যাত্রী নিয়ে মস্কোর কাছে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি প্রচার মাধ্যম। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জরুরি উদ্ধার দলের বরাত দিয়ে বলেছে, ওই দুর্ঘটনায় কেউ জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। 7 বছরের পুরনো ওই বিমানটি ডোমো ডিডোভো ত্যাগ করার কয়েক মিনিটের মধ্যেই রেইডার থেকে হারিয়ে যায়। এটি জানিয়েছে ফ্লাইট রেইডার 24 নামের ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশ সফর করার জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনকে আমন্ত্রণ করার বিষয়টি ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রয়াসকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজ অনুষ্ঠান প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন জাস্টিন থোয়েস্ট। আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.